শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 11টা। আজকের আমাদের অনুষ্ঠানের জন্যে কক্সবাজার থেকে রিপোর্ট পাঠিয়েছেন মোয়াজ্জেম হোসেন শাকিল।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বলেছেন, রোহিঙ্গা সংকটটি অত্যন্ত জটিল, এটি সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার সহ সবাইকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে হবে।
মতিউর রহমান চৌধুরী রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে।
ফের সংলাপে বসার আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন।
আর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
দেশে ভোটের দিন যত এগিয়ে আসছে, বিজেপি ততই অযোধ্যায় রাম মন্দির নিয়ে চাপ বাড়িয়ে চলেছে, ফলে রাজনীতির আবহাওয়া দিন থেকে দিন আরো উত্তপ্ত হয়ে উঠেছে।
তবে সবকিছুর আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। রয়টার বার্তা সংস্থা জানাচ্ছে, পাকিস্তানের দণ্ডমুক্ত খ্রিস্টান মহিলা আসিয়া বিবির স্বামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। 8 বছর ধরে মৃত্যুর পরোয়ানা নিয়ে কারাগারে বন্দী থাকার পর সম্প্রতি আসিয়া বিবি ধর্ম অবমাননার দায়মুক্ত হন। ব্রিটিশ পাকিস্তানি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ভিডিওতে রেকর্ড করা রয়টারের দেখা বিবরণ অনুযায়ী, আসিয়া বিবির স্বামী যুক্তরাজ্য এবং ক্যানাডার কাছেও সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁর পরিবারের সদস্যদের জীবন বিপদের মুখে রয়েছে। পাকিস্তানের এই ঘটনা বিশ্বব্যাপী খ্রিস্টানদের ক্ষুব্ধ করেছে। রয়টার্স বলছে যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ক্যানাডার দূতাবাসগুলো এই আবেদনের কোনো তাৎক্ষণিক জবাব দেয়নি। এদিকে আসিয়া বিবির কৌঁসুলি জানিয়েছেন যে তিনি তাঁর জীবনের নিরাপত্তার জন্য পালিয়ে যেতে বাধ্য হন। আসিয়ার বিরোধী উগ্রবাদী দলগুলো সুপ্রিম কোর্টের বিচারকদের হত্যার দাবি করছে, যারা আসিয়া বেগমকে বুধবার অভিযোগ থেকে খালাস দেন। এই আইনজীবী সাইফুল মুল্ক 5 সন্তানের জননী আসিয়া বেগমের পক্ষে মামলা লড়েন। 2 জন রাজনীতিক যারা তাঁকে সাহায্য করার চেষ্টা করেছিলেন তাদেরকে হত্যা করা হয়। মুল্ক রয়টারকে হোয়াটসঅ্যাপে দেয়া এক মেসেজে জানান যে তিনি অন্য দেশে চলে গেছেন। তিনি লেখেন, ক্ষুব্ধ উশৃঙ্খল জনতার হাত থেকে বাঁচার জন্যে এবং তার পরিবারের নিরাপত্তার জন্যে তিনি দেশ ত্যাগ করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী তাঁকে সুরক্ষা প্রদান করলে তিনি আবারও পাকিস্তানে ফিরে যাবেন। পাকিস্তান সরকার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে শুক্রবার একটি সমঝোতা করার পর আসিয়ার আইনজীবী দেশ ত্যাগে বাধ্য হন। সেই সমঝোতায় সরকার রাজি হয় যে আসিয়া বেগমকে সে পর্যন্ত দেশ ত্যাগ করতে দেয়া হবে না যে পর্যন্ত না এই রায়ের বিরুদ্ধে আদালতে আপিলের শুনানি হয়। নেটো জানিয়েছে যে গতকাল শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বাধ্যত এক অভ্যন্তরীণ আক্রমণে যুক্তরাষ্ট্রের একজন সৈন্য নিহত এবং আরেকজন আহত হয়েছে। নিহত সৈন্য ব্রেন্ট টেইলর ছিলেন যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যের নর্থ ওগডেন এলাকার মেয়র। তিনি ইউটা ন্যাশনাল গার্ডের সঙ্গে আফগানিস্তানে দায়িত্ব পালন করছিলেন। তাঁর 7 জন সন্তান রয়েছে। আহত সৈন্যটির অবস্থা স্থিতিশীল আছে। কাবুলে শনিবারের এই সর্বসাম্প্রতিক হামলা ছিল কথিত নীলের ওপর সবুজের আক্রমণ। এই আক্রমণে আফগান সৈন্যরা যাদের সঙ্গে কাজ করছে সে আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধেই অস্ত্র তাক করে। নেটোর রেজোলিউট সাপোর্ট এক বিবৃতিতে বলেছে যে প্রাথমিক রিপোর্টে এই আভাস পাওয়া যাচ্ছে যে আক্রমণকারী ছিল আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্য। ওই বিবৃতিতে বলা হয় যে হামলাকারীকে অন্যান্য আফগান সৈন্য হত্যা করে। বাংলাদেশে আবারও সংলাপে বসার আগ্রহের কথা জানিয়ে শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন। ওদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী 8ই নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ফের সংলাপে বসার আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। রোববার দুপুরে গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য জগরুল হায়দার আফ্রিক সহ 3 জন নেতা চিঠিটি পৌঁছে দেন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে। চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডক্টর কামাল লিখেছেন, গত 1 নভেম্বর গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের 7 দফা নিয়ে আলোচনা হয়, যদিও দীর্ঘ আলোচনার পর আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। প্রধানমন্ত্রী তখন বলেছিলেন আলোচনা অব্যাহত থাকবে। ডক্টর কামাল প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে চিঠিতে লেখেন, ঐক্যফ্রন্ট জরুরি ভিত্তিতে আবারও আলোচনা করতে চায়। বলেন, ঐক্যফ্রন্টের 7 দফার সাংবিধানিক ও আইনগত দিক বিশ্লেষণের জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞ সহ সীমিত পরিসরে আলোচনা করা জরুরি। চিঠিতে ডক্টর কামাল উল্লেখ করেন, সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করার জন্য নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। ওদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী 8ই নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বলেছেন, রোহিঙ্গা সংকটটি অত্যন্ত জটিল। এটি সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার সহ সবাইকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এদিকে রোববার দুপুরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উখিয়ার বালুখালী শূন্যরেখায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের গুলিতে দুজন কিশোর আহত হয়েছে। জানাচ্ছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বলেছেন, রোহিঙ্গা সংকটটি অত্যন্ত জটিল। এটি সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার সহ সবাইকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। রবিবার বিকেলে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন ভিভিয়ান
বালাকৃষ্ণন।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুম্র শূন্য রেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরও দেখতে যান। এদিকে রবিবার দুপুরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের উখিয়ার বালুখালী শূন্য রেখায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ সংক্ষেপে বিজিপির গুলিতে রোহিঙ্গা সহ দুজন কিশোর আহত হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুজ্জামান জানান, আহত রোহিঙ্গা নুরুল ইসলাম ও স্থানীয় জয়নাল আবেদিন সীমান্তে গরু চড়াতে গিয়েছিল। তাদের দুজনকেই উখিয়া রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
Voice of America, Washington.
বাংলাদেশে সাধারণ শিক্ষার মতোই স্বীকৃতি প্রাপ্ত কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
রোববার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আল হায়াতুল উলিয়ালিল জামিয়াতিল কওয়ামি বাংলাদেশ আয়োজিত মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষার্থীদের এক সমাবেশে এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় শিক্ষা সংযুক্ত হলেই একটি দেশের শিক্ষা ব্যবস্থা পূর্ণাঙ্গ হয়। কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওয়ায়ে হাদিসকে বর্তমান সরকার সাধারণ শিক্ষার স্নাতকোত্তর স্বীকৃতি দেওয়ায় সমাবেশের আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন,
যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ নাই, তাদের কোনো সমাজ নাই, তারা হচ্ছে সন্ত্রাসী জঙ্গিবাদী।
মানুষের মধ্যে ইসলামী সংস্কৃতির প্রসারের জন্য সারা দেশে 560টি মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার এবং ইসলামী বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সৌদি আরব সরকার সহযোগিতার আশ্বাস দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে নির্বাচন যতই এগিয়ে আসছে বিজেপি ততই অযোধ্যায় রাম মন্দির নিয়ে চাপ বাড়িয়ে চলেছে। ফলে রাজনীতির আবহাওয়া দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে গোটা ভারতেই। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
আজ রবিবার দিল্লিতে 3000 সাধু তাঁদের দুদিনের মন্দির সম্মেলন শেষে অবিলম্বে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। মধ্যস্থতাকারী শ্রী শ্রী রবিশঙ্কর সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, মানুষ রাম মন্দির চায়, এখন কিভাবে তা করা যায় দেখতে হবে। তিনি তিনটে সূত্র দিয়েছেন, সুপ্রিম কোর্টের কাছে শীঘ্র সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানানো, সংশ্লিষ্ট তিন পক্ষের মধ্যে আলোচনা করা অথবা অর্ডিন্যান্স জারি করে কাজ শুরু করা। সাধুরা মন্দিরের দাবিতে 25 নভেম্বর দিল্লিতে 5 লাখ সাধুকে জড়ো করবেন আর ডিসেম্বরে লাগাতার কর্মসূচি নেবেন বলে ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সর্বোচ্চ আদালতের সমালোচনা করে বলেন, ওরা জঙ্গিদের ব্যাপারে সময় দিতে পারেন, মন্দির নিয়ে ভাবার সময় নেই। আরেক কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও বলেছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলে তাঁর স্বপ্ন পূরণ হবে। তবে রাম ভক্তদের সবচেয়ে বেশি উৎসাহ যুগিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ তিনি বলেছেন, অনেক অপেক্ষা করা হয়েছে আর নয়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মিশর আজ জানিয়েছে তারা 19 জন জঙ্গিকে হত্যা করেছে। সন্দেহ করা হচ্ছে যে তারা সেই জিহাদিদের সঙ্গে সম্পৃক্ত যারা কিনা 7 জন কপ্টিক খ্রিস্টানকে হত্যা করেছিল। এই খ্রিস্টানরা মিশরের মধ্যাঞ্চলের মিনিয়া প্রদেশের একটি দুর্গম আশ্রমে যাচ্ছিলেন। মিশরের অভ্যন্তরীণ মন্ত্রক বলছে যে এই প্রদেশের পশ্চিম মরু অঞ্চলের এক গুলি বিনিময়ে জঙ্গিদের হত্যা করা হয়। তবে এই বন্দুকযুদ্ধ ঠিক কখন হয়েছিল সে ব্যাপারে তারা কিছু বলেননি। কথিত ইসলামিক স্টেট খ্রিস্টানদের উপর এই হামলার দায় স্বীকার করেছে, কিন্তু এর কোনো প্রমাণ তারা দেয়নি। মিশরের 10 কোটি জনসংখ্যার 10% হচ্ছেন খ্রিস্ট ধর্মাবলম্বী। তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ করে আসছেন। এক স্বাধীন গণভোটে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নিউ ক্যালিডোনিয়া ফ্রান্সের অংশ হয়ে থাকার পক্ষে ভোট দিয়েছে। ভোটারদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, আপনি কি নিউ ক্যালিডোনিয়ার পূর্ণ সার্বভৌমত্ব ও স্বাধীনতা চান। ওই দ্বীপপুঞ্জের 1,74,000 ভোটদাতার মধ্যে প্রায় 57% ফ্রান্সের অংশ হিসেবে থাকার পক্ষে ভোট দেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন যে এই ভোট হচ্ছে ফরাসি প্রজাতন্ত্রের ভবিষ্যৎ এবং তার মূল্যবোধের প্রতি আস্থার নিদর্শন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন আনিস আহমেদের উপস্থাপনায়। আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের মূল অনুষ্ঠান বিশ্ব সংবাদের বাইরে। বাংলাদেশে একটি মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর আদালতে হাজির করা নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘাত হয়েছে। এতে 9 ব্যক্তি জখম হয়েছেন বলে জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক উমর।
কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রোববার দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে। আদালত চলাকালে বাহিরে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে। আদালত শেষে পুলিশ প্রিজন ভ্যানে কারাগারে নেওয়ার সময় মইনুল হোসেনকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগ কর্মীরা। এ সময় আদালত চত্বরে অবস্থানরত বিএনপি কর্মীরা স্লোগান দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 5 রাউন্ড টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করেছে। এ সময় উভয় পক্ষের 9 জন আহত হয়েছে। আদালত চত্বরে সংঘর্ষের বিষয়ে রংপুর মেট্রোপলিটনের সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন,
বিপুল সংখ্যক আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মীরা এখানে ছিলেন, তারা প্রতিবাদ করেছেন। সেই সাথে বিএনপির কিছু আইনজীবী সহ অন্যান্য সদস্য, তাদের মামলা আছে, তারা হাজিরা দিতে আসছিলেন। এই দুই পক্ষকে আমরা ট্যাকেল করেছি, শান্তিপূর্ণভাবে করেছিলাম, কিন্তু যখন মইনুল সাহেব চলে গেছেন শান্তিপূর্ণভাবে আমরা যখন ব্যাক করে দিতে পেরেছি, তখন আকস্মিকভাবে খালেদা জিয়ার নাম নিয়ে একটা মিছিলের শব্দ আসে এবং এই শব্দ থেকে দুজনের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয় এবং ঢেল পাল্টা ঢেল হয় এবং আমরা মধ্যখানে অবস্থান নিয়ে আপনারা দেখেছেন যেটা আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমরা 5 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছি।
আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা মইনুল হোসেনের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে 16 অক্টোবর রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় রংপুরের মানবাধিকার কর্মী মিলি মায়া বাদী হয়ে 22 অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা করেন। প্রতীক উমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
গত বৃহস্পতিবার অসমের 3 সুকিয়ার ধলাচরিয়া গ্রামে খুন হয়েছেন যে 5 বাঙালি, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ সকালে সংশ্লিষ্ট গ্রামে গিয়ে দেখা করেছেন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। রিপোর্ট পাঠিয়েছেন এরই ওপর কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ডিব্রুগড় বিমানবন্দর থেকে সড়ক পথে 3 সুকিয়ার ধলাচরিয়া গ্রামে যাওয়ার সময় তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যা বিধায়ক মহুয়া মৈত্র বললেন, মৃতদের পরিবারের পাশে বাংলার মানুষ আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,
আমরা প্রকাশ্যভাবে বলতে চাই যে বাংলার মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সরকার তাদের পাশে আছে।
অন্যদিকে এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সামনে কান্নায় ক্ষোভে ভেঙে পড়েন মৃত ব্যক্তিদের পরিজনরা। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ন নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং বাংলার মানুষ যে তাদের পাশে রয়েছেন সে আশ্বাসও দেন তিনি। সেই সঙ্গে মহুয়া মৈত্র বলেন, ভয় নেই, আপনাদের পাশে আছেন বাংলার মুখ্যমন্ত্রী। একই সাথে নিহতদের পরিবারের পিছু যে 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সে কথাও জানান তিনি। এদিনের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ন, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর ও বিধায়ক মহুয়া মৈত্র। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে দিয়ে একে অন্যের কল্যাণে এগিয়ে না আসলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আহমেদিয়া মুসলিম সম্প্রদায়ের প্রধান মির্জা মসরুর আহমেদ। শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ম্যানাসাসে মসজিদ উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী সেলিম হোসেন।
ভার্জিনিয়ার ম্যানাসাসে শনিবার মসরুর মসজিদ উদ্বোধনের পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা মসরুর আহমেদ বলেন, বিশ্ব নেতাদের বিশ্বের সকল মানুষদের সৃষ্টিকর্তার প্রতি এবং অপর মানুষদের প্রতি যার যার দায়িত্ব বুঝতে হবে। তিনি বলেন,
ইফ দ্য ওয়ার্ল্ড লিডার্স অল দ্য পিপল ডিড নট রিয়েলাইজ দেয়ার ডিউটিজ টুয়ার্ডস দেয়ার ক্রিয়েটর এন্ড ফর টুয়ার্ডস দেয়ার ফেলো বিইং দেন দেয়ার ইজ গোইং টু বি আ বিগ হ্যাভক ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নোবডি ক্যান কন্ট্রোল ইট। You see, we are, every person, we blame other person for his shortcomings, for his faults, for his mistakes, but we do not see ourselves. So, Islam, according to the Islamic teaching, which is not being practiced by most of the Muslims, even Muslim countries, but we profess and preach that, and try to practice at that, that instead of demanding for your own rights, you should try to give rights to others. And that is the only solution, and which seems to be very much difficult to be established or to practice in this present day world. And if it was not done, you are going to face another third world war. And you will see it soon.
প্রতিটি মানুষেরই দুর্বলতা থাকে, মানুষ ভুল করে, আমরা না বুঝে একে অন্যকে দোষ দেই, নিজেদেরকে দেখি না। ইসলাম সেই শিক্ষা মানুষকে দেয় যে নিজের স্বার্থ নয়, অন্যের প্রয়োজন, অন্যের দুরবস্থা জানা এবং তাকে সহায়তা করার এই শিক্ষা দেয়। আমরা সেই শিক্ষাকে চর্চা করি, এটি সবারই করা দরকার। অন্যথায় বিশ্ব জুড়ে যে যুদ্ধ শঙ্কা তা দিন দিন বাড়বে এবং বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মতামত জানতে চাইলে মির্জা মাসরুর আহমেদ বলেন,
All these third world countries, the people of their people are suffering. As far as Rohingya people are concerned, they are being persecuted by the government or by government sponsored people. So we always raise our voice against them, and we have been helping them through our charity organization in their camps in Bangladesh, and extending our help as much as we can. So we always speak against all those people and organizations and country and the government.
তৃতীয় বিশ্বের মানুষ নানা নির্যাতনের মধ্যে রয়েছেন, রোহিঙ্গা মুসলিম তাদের মধ্যে একটি। একটি দেশ একটি সম্প্রদায়ের মানুষের উপর যে অত্যাচার করছে তা অন্যায়, অনৈতিক। আমরা এর প্রতিবাদ করছি। আমরা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানুষদের নানাভাবে সহায়তা করে চলেছি। আমরা এ ধরনের সকল অন্যায়ের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার। মসরুর মসজিদ উদ্বোধন উপলক্ষে ম্যানাসাসে জড়ো হয়েছেন আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। এ উপলক্ষে বিশাল মসজিদ কম্পাউন্ডের বিভিন্ন স্থানে তাঁবু টাঙিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সারা দিন এসব অনুষ্ঠানে যোগ দিয়েছেন বহু মানুষ। নুসরাত কাদির চৌধুরী তাদের একজন। তিনি জানালেন,
I'm a member of the Ahmadiyya Muslim community, and in order to help make the world a better place, I think it's really important to continue the message of peace and justice and equality for all. And in my efforts, this is something that I'm trying to do and trying to spread the message of true Islam as part of that platform, because that message is of love and peace and equality for everyone. And it's something that I believe is completely essential for all of mankind to have. And it's very important that we continue to share that message of truth versus any messages of fear that divide us.
বিশ্বকে আরো সুন্দর করতে হলে বিশ্ব শান্তি, সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করাটা জরুরি। আমি তারই চেষ্টা করছি। সত্যিকার ইসলামের মূল বাণী প্রচারের চেষ্টা করছি। এর মূল কথা হচ্ছে সকলের জন্য ভালোবাসা, শান্তি এবং সাম্য। গোটা মানব জাতির জন্যে এটি প্রয়োজন। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে এমন সব এড়িয়ে চলা দরকার। এতে অংশ নেন নানা ধর্ম, বর্ণ এবং পেশার মানুষ। রবের্তা ওস্টার তাদেরই একজন। ভার্জিনিয়া ইন্টারফেথ সেন্টারের কমিউনিকেশনস পরিচালক রবের্তা জানালেন, আহমেদিয়া সম্প্রদায়ের শান্তি এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াসেই তাদের সহযোগিতার লক্ষ্য নিয়ে আমি এখানে এসেছি। এখানে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। যে মুহূর্তে বিশ্বজুড়ে নানা নেতিবাচক ঘটনা ঘটছে, সেই মুহূর্তে বিশ্ব শান্তির আহ্বান নিয়ে এমন একটি অনুষ্ঠান সত্যি গুরুত্বপূর্ণ। আমি আশা করছি এখানকার এই ইতিবাচক আহ্বান আমাদেরকে ঐক্যবদ্ধ করবে। নানা বয়সী মানুষের সমাবেশে বাবা মার সঙ্গে অসংখ্য তরুণ তরুণী, শিশু কিশোর যোগ দিয়েছেন। ফারিজ আহমেদ নামের 13 বছর বয়সী কিশোরকে জিজ্ঞেস করলাম, কেন এসেছো? উত্তরে সে
জানায়, and I was really happy when I saw him, and I was in the third row when he led the prayer.
What did you learn from this event, His Holiness visit?
He has a really busy life, because in this, when we had to go for the namaz for Zohar and Asr, there was like so many people kept pushing everybody, and the security were like having a hard time. But I learned that
আমি এসেছি মহান খলিফাকে দেখতে। এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম আমি। আমি তার কাছে শিখেছি ধৈর্যের শিক্ষা, শিখেছি ধৈর্য মানুষকে সাফল্য এনে দেয়। আর এই তরুণী রাজিয়া ফাইজান বললেন, খলিফা একজন পরিপূর্ণ মানুষ, তাকে দেখতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার।
Really that patient.
So, would you like to say anything to the world?
I mean, it's a blessing to see His word.
And?
Be right in front of you, because He's like a sun just walking around. Like, you can't just look at Him for like even a minute or so. It's just a blessing to see.
মানবতা এবং বিশ্ব শান্তির আহ্বান জানালেন মির্জা মাসরুর আহমেদ তাঁর প্রায় এক মাসের যুক্তরাষ্ট্র সফরে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ম্যানাসাস, ভার্জিনিয়া।
বিশ্বব্যাপী পোলিও অভিযান শুরু হয়েছিল 1988 সালে। ওই সময়ে পক্ষাঘাতে আক্রান্ত শিশুর সংখ্যা ছিল 5 লক্ষেরও মতো, আর আজকে ওই সংখ্যাটাই কমে দাঁড়িয়েছে 30-এরও নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট মোতাবেক পোলিও ভাইরাসের উৎপত্তিস্থল আফগানিস্তান, পাকিস্তান এবং নাইজেরিয়ার পোলিও পরিস্থিতির ওপরই প্রাণঘাতী এই রোগ নির্মূলের উত্তর খুঁজে পাওয়া যাবে। জেনিভা WHO সদর দপ্তর থেকে ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইন প্রতিবেদন পাঠিয়েছেন। আপনাদের বঙ্গানুবাদ শোনাচ্ছেন ইজাজ বেন হিউসেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা 3 দশক আগে বিশ্বব্যাপী পোলিও নির্মূল অভিযান শুরু করার পর জানা যায় যে প্রতিবছর প্রায় 5 লক্ষ শিশু পক্ষাঘাতে আক্রান্ত হচ্ছে। তবে আজ সেই সংখ্যাকে 99% হারে কমিয়ে আনা সম্ভব হয়েছে। WHO-র সমীক্ষায় জানা যায় এবছর 30 জনের কম আক্রান্ত হয়েছে সেই সব দেশে যাদের পোলিও মুক্ত দেশ বলে ভাবা হতো। পোলিও নির্মূল অভিযান উদ্যোগের মুখপাত্র অলিভার রোজেনবাওয়ার ভয়েস অব আমেরিকাকে জানান, নিজার, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সোমালিয়া, কেনিয়া ও পাপুয়া নিউগিনির মতো দেশগুলিতে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে। অলিভার রোজেনবাওয়ার:
This really underscores the risk that we have this disease, that it will continue to reappear, reemerge in areas that had already eradicated this disease. We've seen this time and again. It's not the first time that we're facing new outbreaks again.
সত্যিকারই এই রোগের ঝুঁকির বিষয় নিয়ে জোর দিয়ে বলা যায় যে বারবারই এই রোগের পুনর্ভব ঘটেছে সেসব এলাকায় যেগুলো ইতিমধ্যেই পোলিও মুক্ত করা হয়েছে। বারবারই এমন ঘটনা ঘটছে। নতুন প্রাদুর্ভাবের ঘটনা এটা প্রথম নয়। আমরা প্রত্যয়ী এবং আমরা জানি যে কী করে রোগের প্রাদুর্ভাবকে থামানো যায়। রোজেনবাওয়ার জানালেন, এসব দেশগুলি ইতিমধ্যেই রোগের প্রাদুর্ভাব বন্ধ করতে জরুরি পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তবে তিনি হুঁশিয়ার করে দেন আফগানিস্তান, পাকিস্তান ও নাইজেরিয়ার মতো ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে এই রোগটি নির্মূল না করা অবধি সীমান্তের গণ্ডি পেরিয়ে ভাইরাস বিস্তারের ঝুঁকি অব্যাহত থাকবে। অলিভার রোজেনবাওয়ার:
These three countries hold the key to a polio-free world, and they have been battling this disease so very long, but they're making actually tremendous progress this year. Never before have we seen the disease in these countries at such low levels as we are.
পরিমুক্ত বিশ্ব অর্জনের উত্তর খুঁজে পাওয়া যাবে এই তিনটি দেশের পোলিও পরিস্থিতির ওপর। তিনটি দেশই বহুদিন ধরে এই রোগের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এবছর তারা সফলতাও পেয়েছে। আজ এবং এবছর এই দেশগুলো রোগটিকে কতটুকু নিম্ন পর্যায়ে এনেছে তেমনটি কখনো আর দেখা যায়নি। রোজেনবাওয়ার জানালেন, আফগানিস্তান ও পাকিস্তান প্রত্যেকে ছটি করে নতুন রোগের কথা জানিয়েছে। তিনি বলেন, নাইজেরিয়া থেকে পোলিও রোগের কোনো সন্ধান জানানো হয়নি, তবে তাতে করে এটা বোঝায় না যে সেখানে নতুন করে আক্রান্ত কোনো রোগী নেই। তিনি জানান, উত্তর পূর্বাঞ্চল নাইজেরিয়ার বর্ণো রাজ্যে বন্য প্রকৃতির শক্তিশালী ভাইরাসের অস্তিত্ব মিলেছে, তবে দুর্ভাগ্যজনকভাবে জঙ্গি দল বোকো হারাম বর্তমানে ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে, যার কারণে এই ভাইরাস ছড়াচ্ছে কিনা সেই নজরদারি চালানো স্বাস্থ্যকর্মীদের কাছে অসাধারণ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শিশু স্বাস্থ্য নিয়ে এখন রয়েছে আরেকটি ভিওএ রিপোর্ট। মায়ের গর্ভে নির্ধারিত সময় পূরণ হবার আগেই যেসব শিশু ভূমিষ্ঠ হয় তাদের নিয়ে করা একটি সমীক্ষা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। ওয়াশিংটন ডিসির চিলড্রেন্স ন্যাশনাল মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞদের একটি দল খুবই অল্প খরচে এই সমীক্ষাটি পরিচালনা করেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসনের রিপোর্ট শুনবেন এখন। আপনাদের বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
মায়ের গর্ভে নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই যেসব শিশুরা জন্ম নেয় তাদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে একটি সমীক্ষা, যেটি অত্যন্ত কম খরচে করা সম্ভব হয়েছে। যেসব শিশুরা মায়ের গর্ভে পূর্ণ রূপ নেওয়ার আগেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেই সব শিশুদের অনেকেরই কিন্তু ওজন হয় 1500 গ্রামেরও নিচে। এই ক্ষুদ্র আকারের শিশুদের মাইক্রো প্রিমি বলা হয়, যাদের ওজন আর 1 আউন্সও কম হওয়া সম্ভব নয়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চিলড্রেন্স ন্যাশনাল মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞদের একটি দল এই সব শিশুদের বেঁচে থাকার এবং এরা যাতে শারীরিকভাবে সুস্থ হয় তার সর্বোত্তম সুযোগ দেওয়ার জন্য একটি পরিকল্পনা করেছেন। ভ্যানেসা ওখাম যখন তার শিশুটির জন্ম দেন তখন তিনি মাত্র 24 সপ্তাহ গর্ভবতী ছিলেন। ভ্যানেসা খুবই ভয় পেয়ে যান, তার সদ্যজাত শিশুর ওজন ছিল 736 গ্রাম, অর্থাৎ 1.5 পাউন্ডের মতো। ভ্যানেসা বলছিলেন,
I couldn't even change a diaper. I was so nervous and anxious. He just looked so frail and...
আমার বাচ্চা এত দুর্বল ছিল যে আমি নিজেই উদ্বিগ্ন এবং নার্ভাস ছিলাম, কিন্তু নার্সেরা খুবই সাহায্য করেছিল এবং তারা খুব উৎসাহ দিয়েছিল। ওয়াহাকাম ও জেসি খুবই ভাগ্যবান ছিল, কেননা যে সময় সে নিওনেটাল ইনসেন্টিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিল তখন বিশেষজ্ঞদের একটি দল এই অতি ক্ষুদ্র আকারের প্রি ম্যাচিওর শিশুদের ওজন কিভাবে বাড়ানো যায় এবং তাদের কিভাবে সুস্থভাবে বেড়ে ওঠার ব্যবস্থা করা যায় তারই উপর পরীক্ষা নিরীক্ষা করছিলেন। মিশেল অ্যান্ডে রিডোরি হলেন গিয়ে স্বাস্থ্য সেবা প্রশাসক যিনি এই গবেষণা দলটির নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন যে
প্রিমিস ইন পার্টিকুলার হ্যাভ high incidence of malnutrition as well as poor development.
এই ধরনের শিশু যারা মায়ের গর্ভে পূর্ণ বিকশিত হওয়ার আগেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যায় তারা সাধারণত অপুষ্টিতে ভোগে এবং তাদের বিকাশও পূর্ণরূপে হয় না। তিনি আরো ব্যাখ্যা করে বলেন যে এই সব ক্ষুদ্র আকারের শিশুদের শরীরে চর্বির পরিমাণ অনেক কম হয় এবং তারা শক্তি অপচয় করতে পারে না। তিনি এও বলেন যে এদেরকে কম্বলযুক্ত ইনকিউবেটরের মধ্যে শুয়ে রাখা হয় যাতে তারা বেশি নড়াচড়া না করতে পারে, অর্থাৎ এই সব শিশুদের যাতে কোনো রকম ক্যালোরি খরচ না হয় তার দিকেই নজর দেওয়া হয়। তারা সারাদিনে কি কি খেয়েছিল তার উপরেও কিন্তু এই গবেষকদের দলটি তাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন। ক্যাটলিন ফোরসিতে হলেন গিয়ে এই গবেষক দলটির প্রধান নার্স। তিনি বলেন যে
We noticed that a lot of our practitioners and the way that they were providing feedings for our very low birth weight babies, so those are babies that were born 1500 grams or less, they're being fed all kinds of different varying ways.
আমরা লক্ষ্য করেছি আমাদের ডাক্তাররা এবং গবেষকরা কিভাবে এই কম ওজনের বাচ্চাদের খাবার সরবরাহ করতে হয় সেই নিয়ে অনেক গবেষণা করছে। যে খাবারগুলি বাচ্চাদের বেড়ে উঠতে সাহায্য করবে সেই সব খাবারই তাদেরকে আরো বেশি করে খাওয়ানো হতো। তিনি এও বলেন যে যেসব শিশুদের ওজন 1500 গ্রাম বা তার চেয়েও কম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা বেশিরভাগই মায়ের দুধ খাওয়ানোর উপর জোর দিয়েছিলেন। কেটলিন ফোরসিথে আরো বলেন যে
That is the, what's best for the premature babies. They tolerate it better, has great antibodies.
We know that mother's milk has growth factors in it.
এই সব স্বল্প ওজনের শিশুরা এই মায়ের দুধ খুব সহজেই হজম করতে পারে এবং এতে অনেক অ্যান্টিবডিও থাকে যার ফলে এদের শরীরের উপকার হয়।
I'm very pleased. We have been able to put protocols in place so that there's a standardization of care for these babies and the feeding aspect. We've also increased the amount of mother's own milk we've been providing for the babies, which is great.
তিনি বলছিলেন মায়ের দুধে শিশুর বেড়ে ওঠার জন্য এমন কিছু উপাদান রয়েছে যেগুলি অন্য কোনো খাবার দিয়ে প্রতিস্থাপন করা যায় না। গবেষকদের এই দলটি শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের তালিকাও তৈরি করেছে এবং এটি কিন্তু প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। মিস কেটলিন ফোরসিথে বলেন যে এখন অবধি তারা যে ফলাফল পেয়েছেন তাতে কিন্তু তারা যথেষ্ট সন্তুষ্ট। রিডোর বলেন যে এই সব শিশুদের এক উল্লেখ যোগ্য উন্নতি হয়েছে কেননা তাদের ওজন প্রায় 30% বেশি বাড়াতে পেরেছি। সবশেষে এটাই বলা যায় এই গবেষকদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, তারা আরও নানান রকম পুষ্টিকর খাদ্যগুণের সাহায্যে চেষ্টা করছেন যে কিভাবে তাদের ফলাফল আরও উন্নত করতে পারেন। এই গবেষণা শেষ হয়ে গেলে তারা তাদের ফলাফল প্রকাশেও ইচ্ছুক যাতে করে অন্যান্য মাইক্রোপ্রিমিস অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই যেসব শিশুরা পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে তারা যাতে উপকৃত হতে পারে।
এখন প্রসঙ্গান্তর। মানুষ খেকো একটি বাঘকে যেভাবে ভারতে মহারাষ্ট্রের বন দপ্তরের নির্দেশে শিকারির গুলিতে মরতে হল তা নিয়ে ভারতের বন্যপ্রাণী প্রেমীরা অত্যন্ত ক্ষুব্ধ। বিষয়টির উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
মানুষ খেকো বাঘ অবনীকে যেভাবে মহারাষ্ট্রের বন দপ্তরের নির্দেশে শিকারিগুলিতে মরতে হল তা নিয়ে ভারতের বন্যপ্রাণী প্রেমীরা অত্যন্ত ক্ষুব্ধ। আসলে বাঘ নয়, অবনী ছিল বাঘিনী। মহারাষ্ট্রের একটি অভয়ারণ্যে সে তার দুই শাবককে নিয়ে থাকত। জঙ্গলের লাগোয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত 2 বছরে তার থাবায় 13 জনের মৃত্যু হয়েছে। এরপর অবনীকে মানুষ খেকো ঘোষণা করে তাকে মারার নিদান দেওয়া হয়। সারা দেশে এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। মৃত ব্যক্তিদের ডিএনএ পরীক্ষায় দেখা যায় অবনীর আক্রমণে 5 জনের মৃত্যু হতে পারে, 13 জনের নয়। কর্ণাটকের বন্যপ্রাণী প্রেমীরা অবনীকে শাবকসহ তাদের রাজ্যের একটি অভয়ারণ্যে নিয়ে আসার প্রস্তাব দেন। তারা বলেন বাচ্চারা মায়ের দুধ খায়, মাকে মারলে ওরাও না খেয়ে মরবে। অবনীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত আপিল করা হয়। সুপ্রিম কোর্ট জানায় প্রথমে ঘুমপাড়ানি গুলি ছুড়ে ওকে অন্য কোথাও সরানোর চেষ্টা করতে হবে, তাতে কাজ না হলে গুলি। পরিবেশবাদী সংগঠনগুলো আগামী 11 নভেম্বর অবনীকে রক্ষা করতে সারা দেশে সচেতনতা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিল। তার আগে শুক্রবার গভীর রাতে শিকারি ওকে গুলি করে মারেন। কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, যিনি নিজে পশুপ্রেমী বলে সুবিখ্যাত, তিনি বলেছেন এটা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে একটা অপরাধ হিসেবে গণ্য করা উচিত এবং তার তদন্ত হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। অ্যানিমেল রাইটস বডি পেটা, যা পিপলস ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস অফ ইন্ডিয়া, তারা বলেছে যে অবনীকে বেআইনিভাবে হত্যা করা হয়েছে এবং এটাকে বেআইনি হিসেবেই গণ্য করা উচিত এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এর বিচার করা উচিত।
জনগণের সহায়ক সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামো রাষ্ট্র সমাজ ব্যবস্থার জন্য। সড়ক পরিকল্পনাবিদ এবং বিশেষজ্ঞ ডক্টর আনোয়ার করিম দীর্ঘদিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সড়ক ব্যবস্থাপনায় কাজ করেছেন। ডক্টর আনোয়ার করিমের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে সড়ক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে কথা বলেছেন সাবরিনা চৌধুরী।
রওনা হয়েছি ওয়াশিংটনের পথে। এই মুহূর্তে যে সড়ক ধরে আমি ওয়াশিংটনের দিকে এগিয়ে যাচ্ছি তাকে বলা হয় ইন্টারস্টেট 95। এই সড়কটি ধরে যদি আমি সামনের দিকে এগোতে থাকি, মানে উত্তরের দিকে যদি সোজা যেতে থাকি, তাহলে কিন্তু আমি কানাডার বর্ডার পর্যন্ত পৌঁছে যাব। আর আমি যদি পেছনের দিকে যেতে থাকি, মানে দক্ষিণের দিকে যদি আমি যেতে থাকি, তাহলে আমি ফ্লোরিডা পর্যন্ত পৌঁছে যাব। তাহলে বুঝতেই পারছেন কত দীর্ঘ এই মহাসড়ক। এবং একে ইন্টারস্টেট বলা হয় এই কারণে, কারণ এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের যে রাজ্যগুলো রয়েছে তাদেরকে সংযুক্ত করেছে, মানে এই রাজ্যগুলো ঘেঁষে এই মহাসড়কটি চলে গেছে। তো এই মহাসড়ক নিয়ে কথাগুলো এ কারণেই বললাম, কারণ আজ আমরা যার সঙ্গে কথা বলতে যাচ্ছি, তিনি যুক্তরাষ্ট্রের এই সড়কটির সাথে সাথে অন্যান্য আরও অনেক সড়ক, সেই সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মহাসড়ক, তাছাড়াও পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন সড়ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি হচ্ছেন ডক্টর আনোয়ার করিম। তিনি একজন সড়ক পরিকল্পনাবিদ বিশেষজ্ঞ। আজ আমরা তার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সড়ক ব্যবস্থাপনা নিয়ে কথা বলব। ডক্টর আনোয়ার করিম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনার এই যে দীর্ঘ অভিজ্ঞতা, তার আলোকে আমি জানতে চাচ্ছিলাম যে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে এই যে জনসাধারণের জন্য যাতায়াত ব্যবস্থা সহায়ক, মানে সফলই বলা যায়, তো এর পেছনের কারণগুলো কী কী?
অনেকগুলো কারণ। উন্নত বিশ্বে সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হলো সড়ক ব্যবস্থাকে একটি নিখুঁতভাবে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়, সেইভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়। এর পেছনে একটা কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্টেশন প্ল্যানিং সিস্টেম কাজ করে, যেটা আমরা বলি ট্রান্সপোর্টেশন মাস্টার প্ল্যান। একটি মাস্টার প্ল্যান তৈরির মাধ্যমে একটি শহরের জনগণের কী ধরনের চাহিদা, কোথায় তারা বসবাস করে, কোথায় তারা চাকরি করে, কোথায় তাদের ব্যবসা বাণিজ্য, কোথায় তাদের কেনাকাটা, বাজার সদাই, এগুলোকে বিভিন্ন সার্ভের মাধ্যমে লিপিবদ্ধ করে, কোয়ান্টিফাই করে আমরা একটা অ্যারিথমেটিক্যাল অ্যালগোরিদম তৈরি করি, যেটাকে আমরা ট্রান্সপোর্টেশন প্ল্যান বলি। সেটা শুধু এখনকার না, এর ভবিষ্যতে 10 বছর, 20 বছর, 25 বছর পরে কি প্রয়োজন সেগুলোকেও কোয়ান্টিফাই করা যায়।
তো আপনি কি যুক্তরাষ্ট্রের এই সড়ক ব্যবস্থাপনাটা একটু ব্যাখ্যা করবেন?
এখানকার সড়ক ব্যবস্থা একটি অভিনব সড়ক ব্যবস্থা এখানে তৈরি করা হয়েছে। যেমন ইন্টারস্টেট সিস্টেম যেটা, সেটা পুরো আমেরিকায় একেবারে নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট পুরোপুরি ইন্টারস্টেট রাস্তাগুলো এইভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা গাড়ি, একটা মানুষ নিউ ইয়র্ক থেকে সরাসরি ক্যালিফোর্নিয়া পর্যন্ত ট্রাভেল করতে পারে কোনো রকম যাত্রা বিরতি ছাড়াই, শুধুমাত্র গ্যাস নেবে এবং ড্রাইভ করবে। ইন্টারস্টেট সিস্টেমগুলো এইভাবে তৈরি করা হয়েছে যে সেটার কোথাও কোনো ইন্টারাপশন নাই। এরপরে বিভিন্ন শ্রেণীতে রয়েছে ইন্টারস্টেট এক্সপ্রেসের পরে রয়ে গেছে আর্টেরিয়াল, কালেক্টর, রেসিডেন্সিয়াল স্ট্রিট অ্যান্ড সাব স্ট্রিটস। তার মানে হলো যে এই পুরোপুরি শ্রেণীবিন্যাস বিন্যাসের মাধ্যমে এখানকার সড়ক ব্যবস্থাকে একটা প্রয়োজন থেকে কীভাবে প্রয়োজনগুলো দ্রুততম রাস্তাতে যাওয়া যায় সেগুলো তৈরি করা, সেইভাবে তৈরি করা হয়েছে।
আপনি তো যুক্তরাষ্ট্রের সড়ক ব্যবস্থার সাথে সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং সেই সাথে দক্ষিণ এশিয়ার পাকিস্তান এবং বাংলাদেশের সড়ক ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন, তাই আপনার কাছে জানতে চাইছি, আপনি কি এই বিভিন্ন দেশের সড়ক ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছেন?
অনেক পার্থক্য আছে, মিলও আছে, পার্থক্য আছে। পার্থক্যগুলো একটা মেইন পার্থক্য কারণ হলো ভৌগোলিক, কারণ বিভিন্ন দেশের ভৌগোলিক সীমারেখা বিভিন্ন। যেমন এই আমেরিকা বিস্তর এই জায়গা, যার জন্য যে কারণে আমরা সড়ক ব্যবস্থাকে সেভাবে আমরা ইলঙ্গেটেড করতে পারি। মধ্যপ্রাচ্য কিছুটা তাই, মধ্যপ্রাচ্যের যে দ্রুততম রাস্তা যেগুলো, যেমন মধ্যপ্রাচ্যের সেই ডেজার্টের মধ্যে রাস্তাগুলোকে একইভাবে তৈরি করা সম্ভব। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে যেখানে জনবসতি বেশি, সেখানে ভৌগোলিক কারণে আমরা রাস্তা সেভাবে করতে পারি না, আমাদেরকে সেই ভৌগোলিক কারণটাকে প্রাধান্য দিতে হয়, এই কারণে পার্থক্য আছে। এর পরবর্তী পার্থক্য হলো যে কী প্রযুক্তি আমরা ব্যবহার করছি। আমেরিকাতে পশ্চিমা বিশ্বে প্রযুক্তি, লেটেস্ট প্রযুক্তি ইউজ করা হয়, তার জন্য প্রচণ্ড খরচের ব্যাপার আছে। মধ্যপ্রাচ্য অনেকটা আমেরিকার মতোই সেভাবে প্রচুর খরচ করে রাস্তা তৈরি করা হয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়। কিন্তু পাকিস্তান বাংলাদেশে আমাদের এই মানে ব্যয়ের কারণেও আমাদেরকে অনেক কিছু কাটেল করতে হয়। আরেকটি পার্থক্যের কারণ হলো যে আমরা কীভাবে সড়কটা ইউজ ব্যবহার করি। পশ্চিমা বিশ্বে এবং এখন পৃথিবীর অনেক বিশ্বেই, অনেক অনেক দেশেই আমরা রাস্তার ডান দিকে গাড়ি চালাই, আর বাংলাদেশে ঠিক উল্টো বাম দিকে গাড়ি চালায়। এই শুধু বাম আর ডানের প্রয়োজনেই সড়ক ব্যবস্থার অনেক খুঁটিনাটি চেঞ্জ করতে হয়, সিগন্যালাইজেশন চেঞ্জ করতে হয়, লেফট টার্ন রাইট টার্ন এগুলোর অনেক কিছুই ম্যাথমেটিক্যালি চেঞ্জ করতে হয়। এগুলো একটা বিরাট পার্থক্য। এই পার্থক্যটাকে মেনে নিয়েই আমাদেরকে উন্নতি করতে হবে, আমাদেরকে সড়ক ব্যবস্থা নির্মাণ করতে হবে বাংলাদেশে।
আপনি কি মনে করেন অন্যান্য দেশের এই সড়ক ব্যবস্থাপনা যদি বাংলাদেশের মতো দেশে কার্যকর করা হয় তাহলে কি তা সঙ্গতিপূর্ণ হবে?
হ্যাঁ, অবশ্যই সঙ্গতিপূর্ণ হবে। উন্নত বিশ্বের যে সড়ক ব্যবস্থা, যেভাবে প্রযুক্তি এখানে তৈরি হচ্ছে, সেইভাবে যদি সেই জিনিসগুলো যদি আমরা বা সেই জিনিসগুলো যদি বাংলাদেশে একইভাবে যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে আমার মনে হয় অবশ্যই সেটা সঙ্গতিপূর্ণ হবে। কারণ বাংলাদেশেও তাদেরকে নির্ণয় করতে হবে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে, ট্রান্সপোর্টেশন প্ল্যানিংয়ের মাধ্যমে, যে কী সড়ক ব্যবস্থার প্রয়োজন, ক্যাপাসিটি কতখানি লাগবে, জনগণের কী মাত্রার সড়ক ব্যবস্থা হলে তাদের প্রয়োজনগুলো সমাধান হবে। সেই ব্যবস্থা অনুযায়ী যদি সড়ক ব্যবস্থা নির্মাণ করা যায় তাহলে আমার বাংলাদেশেও উন্নত বিশ্বের সেইগুলোকে প্রতিষ্ঠিত করা যাবে সুন্দরভাবে।
এই যে আপনি বললেন সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন উন্নতিকরণ এবং সেই সাথে আইনের যথাযথ প্রয়োগ, এসবের সাথে নাগরিক সচেতনতা কতটুকু গুরুত্ব বহন করে?
অত্যন্ত সুন্দর প্রশ্ন। একটি সড়ক শুধু এককভাবে কাজ করে না, সড়ক নির্মাণের পরে সেই সড়কটার উপরে কী যানবাহন চলবে, যানবাহন কে চালাবে এবং সেখানে আর কি জনগণ ইউজ করবে, যেমন পেডেস্ট্রিয়ান, এই সবগুলো মিলিয়ে একটা পুরো সিস্টেম কাজ করতে হবে। এই সিস্টেমের জন্য সড়ক ব্যবস্থার উন্নতি যেমন একটা প্রয়োজনীয় জিনিস, একইভাবে যানবাহনের চালক পরিচালক সবগুলোকেই রেগুলেট করতে হবে, আইনের প্রণয়ন করতে হবে। যেমন ধরেন যানবাহনের রেজিস্ট্রেশন লাগবে, ফিটনেস লাগবে, কী ধরনের যানবাহন সেখানে চলছে। যেমন বাংলাদেশে এক সড়কে মোটরাইজড ট্রান্সপোর্টেশন, নন মোটরাইজড ট্রান্সপোর্টেশন একসঙ্গে চলে, রিক্সা চলছে, জনগণ পায়ে হাঁটছে, সেগুলো মিলিয়ে একটি ব্যবস্থা তৈরি করতে হবে। সুতরাং আইনের প্রশ্ন রয়ে গেছে। ড্রাইভার্সরা যা গাড়ি চালাবে, বাস ড্রাইভার, কার ড্রাইভার, তাদেরকে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তাদের রেগুলেট করতে হবে, তাদের জ্ঞান দিতে হবে যে কী ধরনের জ্ঞান তাদের প্রয়োজন সড়কটা ব্যবহার করার জন্য। একইভাবে যে পেডেস্ট্রিয়ান রাস্তাটা ব্যবহার করবে, পেডেস্ট্রিয়ান কোথায় কোথায় ক্রস করবে, ক্রসিং দিয়ে ক্রস করতে হবে, স্কুল সিগন্যাল থাকলে তাদের স্পিড কীভাবে কেমন নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো সব মিলিয়ে সব কিছু মেনে চলার জন্য ভালোভাবে আইন প্রণয়ন এবং সেই আইনগুলোকে যথাযথ এনফোর্সমেন্টের মাধ্যমে আমরা একটা সুন্দর ব্যবস্থা তৈরি করতে পারি, বাংলাদেশে একটা সুন্দর ব্যবস্থা তৈরি করা সম্ভব। এইভাবে সড়কের ব্যবহার যারা করছে সেই জনগণ এবং যে যানবাহনগুলো সড়কে চলছে সবগুলো মিলিয়ে একটি কম্প্রিহেন্সিভ সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে।
তো এই সব সিস্টেম যদি ঠিকঠাকভাবে প্রণয়ন করা হয় তাহলে কি আপনি মনে করেন দুর্ঘটনা আসলে কমিয়ে আনা সম্ভব?
আমি এটা বলবো না কোনোভাবে যে দুর্ঘটনা ঘটবে না, দুর্ঘটনা ঘটতে পারে, একটা পরিপূর্ণ ব্যবস্থা পরেও দুর্ঘটনা ঘটতে পারে। তবে উন্নত বিশ্বে যেটা করা হয়, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা কেন ঘটলো সেটার উপরে রিসার্চ করতে করা হয়, দুর্ঘটনাকে রিক্রিয়েট করা হয় ফিল্ডে, রাস্তায়, কম্পিউটারে, এবং সেই কারণগুলো যাতে আবার না ঘটে তার জন্য আর কি ব্যবস্থা করা দরকার সেভাবে করা হয়। যদি কোনো ডিজাইনে ভুল থাকে সেটাকে পরিবর্তন করতে হয়, যদি কোনো ক্যাপাসিটির প্রবলেম থাকে ক্যাপাসিটি বাড়ানো হয়, যদি কোনো যানবাহন বা কোনো আইনের ভুল থাকে সেগুলো করা হয়। আমার মনে হয় বাংলাদেশেও একই হবে, বাংলাদেশের সড়ক দুর্ঘটনাগুলো যেভাবে ঘটছে সেইগুলোকে আমরা যদি সত্যিকারেভাবে উন্নত মানের সড়ক তৈরি করি, সেখানে যদি আমরা সুন্দরভাবে ড্রাইভার্স ট্রেনিং দিয়ে, বাস ড্রাইভার্স, গাড়ির ড্রাইভার, সেইভাবে আমরা ড্রাইভিং লাইসেন্স কন্ট্রোল করে, ভেহিকেল রেজিস্ট্রেশন, ভেহিকেল ফিটনেস এগুলোকে মেনটেন করে যদি আমরা সেগুলোকে সত্যিকারভাবে আমরা ইমপ্লিমেন্ট করি, এনফোর্সমেন্ট যেটা আমরা এখানে বলি, যে কেউ যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে সেই ফাঁকিকে দেওয়া যাবে না, তাকে সেই ফাঁকি থেকে না দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা জনগণের সচেতনতা বাড়ানো, তাদের মধ্যে জ্ঞান দেওয়া, ও জ্ঞানটা কীভাবে দেবো, যেমন আমাদের এই যে যোগাযোগ সিস্টেমটাকে আমরা কীভাবে উন্নত মানের পর্যায়ে রাখবো তার জন্য মানুষকে জানাতে হবে, মানুষের কাছে সেই আইনগুলো পৌঁছাতে হবে, বোঝাতে হবে, যাতে মানুষ সেগুলো বুঝতে পারে এবং সেগুলো সত্যিকারভাবে প্রয়োগ করতে পারে। আইন প্রণয়ন এবং সেই আইনের যথাযথ ব্যবহার করে সড়কের একটা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলে তার মাধ্যমে আমরা অবশ্যই মনে করব যে আমরা দুর্ঘটনা কমাতে পারব। তবে এরপরে দুর্ঘটনা হয়তোবা পুরোপুরি শূন্যতে যাবে না, কারণ যে কোনো সময় একটা ভুল হতে পারে, তবে সেই ভুলটা যাতে না হয়, দুবার না হয়, তার জন্য চেষ্টা করতে হবে এবং সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডক্টর আনোয়ার করিম, আমাদের সময় দেবার জন্যে আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। বিশেষ করে আমি সড়ক ব্যবস্থা সম্বন্ধে যে কথাগুলো বলেছি এগুলো যদি বাংলাদেশের মানুষ শুনে কিছুটা বুঝতে পারে, জানতে পারে কী কী প্রয়োজন সড়ক ব্যবস্থা সম্বন্ধে, এবং তার সাথে সাথে যানবাহন এবং সচেতনতার যে প্রয়োজনগুলো, আইনের যে প্রয়োগগুলো এবং সেগুলোকে মেনে চলার যে প্রয়োজন, এগুলো যদি মানুষ বুঝতে পারে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। ধন্যবাদ।
শুরু হচ্ছে এখন ক্রীড়াঙ্গন সংবাদ এবং তার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাওহিদুল ইসলাম।
কবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজ কথা বলবো ক্রিকেট নিয়ে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত দুটি দেশের ক্রিকেট, একই সঙ্গে আমরা কথা বলবো একটু ফুটবল নিয়েও। প্রথমে যেতে চাই বাংলাদেশের টেস্ট নিয়ে কথা বলতে, এবং আমাদের সঙ্গে আসলে এসব বিষয় নিয়ে বিশ্লেষণের জন্য বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। তিনি আমাদের সঙ্গে প্রায়ই থাকেন এবং তার বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, দর্শক এবং শ্রোতা যারা শুনছেন দেখছেন, সে কারণে তিনি আমাদের সঙ্গে আজও যুক্ত হয়েছেন। আমরা শুরু করছি বাংলাদেশের ক্রিকেট নিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের করা 282 রানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে অল আউট হয়েছে 143 রানে। বাংলাদেশ দল ওয়ানডেতে আমরা দেখলাম খুব ভালো করেছে, সেই একটি দেশ বা সেই একটি দল টেস্টে 143 রানে অল আউট হয়ে যাওয়া, দিলু খন্দকার আপনি কী মনে করেন? ব্যাটসম্যানদের ব্যর্থতা তো অবশ্যই, কিন্তু কেন?
ব্যাটসম্যানদের ব্যর্থতার থেকেও বড় কথা যে দীর্ঘদিন পর পর বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলতে নামে, এটা তার প্রমাণ যে বাংলাদেশি ব্যাটসম্যানেরা, বাংলাদেশি ক্রিকেটাররা লঙ্গার ভার্সন ক্রিকেটে এখনও তেমনভাবে অভ্যস্ত হয়ে ওঠেননি। আর হয়ে ওঠেননি বিশেষ করে বলছি যে দেশে যখন লঙ্গার ভার্সন ক্রিকেট হচ্ছে তখন কিন্তু জাতীয় দলের তারকা ক্রিকেটাররা সেখানে খেলেন না, তারা ওয়ানডে টি-20তে বেশি সার্ভিস দিয়ে থাকেন এবং তারা ব্যস্ত থাকেন এবং ডোমেস্টিক ক্রিকেটটাকে তারা উপেক্ষা করেন, তার খেসারত দিতে হচ্ছে সিলেটের টেস্ট ম্যাচটাতে। শুধু ডেবুটেন আরিফুল, যিনি সর্বোচ্চ 41 রান করেছেন, তিনি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা এতে খেলছিলেন, অন্যরা কিন্তু খুব একটা গা করেননি, তেমনভাবে খেলেননি। আর এটা সত্যি কথা, এইভাবে যে ব্যাটিংটা ভেঙে পড়বে এটা কিন্তু কেউ ভাবেননি, কারণ যে দলটা কদিন আগেই ওয়ানডে ক্রিকেটে রানের পর রান করেছে, যেমন 2 সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস, 190 করেছেন, সেই ইমরুল কায়েস আজ কী করলেন? এবং লিটন দাস, যিনি এশিয়া কাপ ক্রিকেট ফাইনালেও সেঞ্চুরি করেছেন, তিনিই বা কী করলেন? মুমিনুল, যাকে বলা হয় বাংলাদেশের ব্র্যাডম্যান, কারণ তার অনেক অসংখ্য রান এবং অনেকগুলি 50 লাগাতার 50 তার রয়েছে টেস্ট ক্রিকেটে, তিনিও কিন্তু বেশি রান করতে পারেননি। এবং মিস্টার ডিপেন্ডেবল যাকে বলা হয়, মুশফিকুর রহিম, তিনি কিছুটা ধরেছিলেন খেলাটাকে কিন্তু তিনিও পারেননি। আর অধিনায়ক মাহমুদুল্লাহ, তিনি অল্প রান করে ফিরে গেছেন। স্বভাবতই টপ অর্ডার মিডিল অর্ডার গোটাটাই কলাপস করেছে বাংলাদেশের। যে জিম্বাবুয়ে যে খুব ভালো বোলিং করেছে সেটাও বলা যাবে না, বড়জোর জিম্বাবুয়ের বোলারদের বোলিং কৃতিত্বের থেকে বাংলাদেশি ব্যাটসম্যানদের নিজেদের ব্যর্থতাটাই প্রকট হয়ে দেখা দিয়েছে। তার থেকেও বড় কথা, সিলেক্টররা যে 11টা সাজিয়েছেন সেটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে।
জি, দিলু খন্দকার, আমরা একটু সেই বিশ্লেষণে যাব, তার আগে একদম মৌলিক কথা, টেস্ট খেলতে নেমেছে একজন খেলোয়াড় এবং সে জাতীয় দলের হয়ে খেলতে নেমেছে, তিনি নিশ্চয়ই এটা অবশ্যই জানেন, এটা যদি আমরা বলি জানেন না তাহলে সেটা আমাদের এক ধরনের অবান্তর কথা হবে যে টেস্ট হচ্ছে টিকে থাকার খেলা, এবং সেই টিকে থাকার খেলার ক্ষেত্রে আমি শীর্ষ ছজন ব্যাটসম্যানের একটি পরিসংখ্যান আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে শ্রোতাদের জানিয়ে তারপর বিশ্লেষণে যেতে চাই। লিটন দাস, তিনি 25 বল খেলেছেন, 9 রান করেছেন, 4 একটি। এরপর ইমরুল, তিনি 13 বল খেলেছেন, 5 রান করেছেন, 1টি 4। মমিনুল 38 বল খেলেছেন, 11 রান, 1টি 4। শান্ত 5 বল খেলেছেন, 5 রান এবং 1টি 4। মাহমুদুল্লাহ তো আপনি বললেনই, একদমই ঘরে ফিরেছেন 0 রানে। মুশফিক 54 বল খেলেছেন, 31 রান এবং তার মধ্যে 5টি 4। আমি এ কারণে শুধু 4-এর হিসাবটা বললাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা, টপ অর্ডার যে 6 জন ব্যাটসম্যান, তারা যে রান করেছেন তা সবই 4-এর মধ্য দিয়ে। টেস্ট খেলায় 4 আমি বল অনুসারে খেলবো, সে অনুসারে 4 অথবা 6 মারবো, ঠিক আছে, কিন্তু টেস্ট খেলায় প্রথম 6 জন ব্যাটসম্যান যখন খুব অল্প রানে ঘরে ফেরেন এবং তাদের সেই মোট রানের মধ্যে বেশিরভাগ রানই যখন 4-এর মধ্য দিয়ে হয়, তখন আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা টেস্টকে কীভাবে খেলেছেন, ওয়ানডে না টি-20 স্টাইলে, সেটি নিয়ে আলোচনা ওঠে। আপনি কি মনে করেন, আসলে কি বাংলাদেশের ব্যাটসম্যানরা শুধুই অনেক দিন পর টেস্ট খেলতে নামার কারণে এমনটা হয়েছে, নাকি আসলে তারা টেম্পারমেন্ট লুজ করেছেন এবং অনেক দিন পর খেলতে নামার চেয়েও তারা টেস্ট খেলার চেয়ে ওয়ানডে অথবা টি-20 স্টাইলে টেস্ট খেলতে বেশি পছন্দ করেন, আপনার কি মন্তব্য?
হ্যাঁ, ঠিক তাই, সেই কথাটাই আবার চলে আসে যে বাংলাদেশি ক্রিকেটাররা এত বেশি ওয়ানডে আর টি-20 ক্রিকেট খেলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন, যে তার প্রমাণ কিন্তু আপনি যে পরিসংখ্যাটি দিলেন সেটাতেই পরিষ্কার পাওয়া যায়। কারণ বাংলাদেশে ওই যে কথাটা বলছিলাম যে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, এরা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে যে লঙ্গার ভার্সন ক্রিকেটটা এখনও হচ্ছে সেখানে কিন্তু তারা খেলেন না, তারা নিজেরা বিশ্রাম চেয়ে নেন, বিসিবিও তাদের কেন যেন বিশ্রামের পারমিশনটা দিয়ে দেন এবং তারা সরাসরি খেলতে আসেন 4-5 দিনের টেস্ট ক্রিকেট। বাংলাদেশে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে এখনও 5 দিনের কোনো খেলা হয় না, যেটা ভারতে হয়, অন্য দেশে হয়, রঞ্জি ট্রফিতে অসংখ্য ম্যাচের পর কিন্তু তারা তৈরি হয়ে টেস্ট ক্রিকেট খেলতে আসেন ভারতে।
আমরা বুঝতে পেরেছি, আপনার উত্তরটা পেয়েছি, আপনি চাইছেন যে দেশের মধ্যেও 5 দিনের খেলা হোক। আমরা জি, আজকের এই হতাশার দিনে একটি আশার অথবা সুখের খবরটা হচ্ছে যে বাংলাদেশের বোলার তাইজুল, তিনি 6টি উইকেট পেয়েছেন। আমরা একটু যেতে চাই ভারতে, কলকাতায় চলছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-20, এবং সবশেষ খবর হচ্ছে ভারত 5 উইকেটে 110 রান করেছে 70 ওভার 5 বল খেলে, এবং আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে করেছে যে রান সেটি ধরতে বোধহয় আর অল্প কিছু সময়ই ভারতের লাগবে। আমরা সেই খেলা নিয়ে খুব সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, তারপর আমরা অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি আমাদেরকে বলেন যে এই টি-20 আসলে কি দেখছেন আর অল্প সময়ের মধ্যে ফলাফল আসবে, আপনার কি মন্তব্য?
হ্যাঁ, সেটাই, কারণ ভারতকে ভারতের মাটিতে হারানো খুবই কঠিন ব্যাপার, আর বিশেষ করে রোহিত শর্মার মতো যে চৌকস ক্রিকেটার, বিরাট কোহলি, শেখর ধাওয়ান, সেখানে কিন্তু ভারতের এই দলটাকে বলা হয় যে দুনিয়ার সেরা ব্যাটিং লাইন নিয়ে তারা তৈরি।
দীর্ঘন্ধকার, দুঃখিত, আমরা এরই মধ্যে ফলাফল হয়ে গেছে, ভারত 5 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে, কারণ আমরা দেখলাম যে আসলে ওয়েস্ট ইন্ডিজ যে রান করেছে 8 রান, 109 রান 8 উইকেটে, সেটি টপকে গেছে। আমরা বরং একটু শেষ করি অন্য একটি খবর দিয়ে, বাংলাদেশের অনূর্ধ্ব-15 দল সাফ অনূর্ধ্ব-15 চ্যাম্পিয়নশিপে জিতেছে পাকিস্তান কে টাইব্রেকারে হারিয়ে 3-2। অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব-15 দলকে, আপনার মন্তব্য খুব সংক্ষেপে।
সত্যি তাই, কারণ এই বয়সভিত্তিক ফুটবলগুলিতে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলে থাকে, সেটা সাফ কেন বাইরে যেখানেই খেলুক। এর আগে এই টুর্নামেন্টটা হতো আন্ডার-16, সেখানেও কিন্তু বাংলাদেশে খেলা হয়েছিল সিলেটে, সেটা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার হলো আন্ডার-15, সেখানেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। তারা নেপালকে হারিয়েছে গ্রুপ পর্বে, সেমিফাইনালে ভারতকে হারিয়েছে, ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে। সব থেকে অবাক হয়েছি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু দ্বিমত ছিল না, অবাক হয়েছি পাকিস্তান ফাইনাল খেলেছে, তারা গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল যারা গতবারের চ্যাম্পিয়ন, এবং সেমিফাইনালে নেপালকে নেপালের মাটিতে তারা 4-0 গোলে হারিয়েছিল। এটাই হলো অবাক যে নতুন শক্তি হিসেবে পাকিস্তানের অভ্যুদয়টা। এবং আজও
দিলু খন্দকার, আমাদের শেষ করতে হচ্ছে, দুঃখিত, এবং আপনার পরিসংখ্যান এবং আমরা সাম্প্রতিক সময়ে যা দেখতে পাচ্ছি অনূর্ধ্ব দলগুলো ভালো করছে ফুটবলে, যেটি বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় চাইছি, খেলার খবর আগামীতে নিশ্চয়ই আবার নিয়ে ফিরব।
তাওহিদ মাইক্রোফোন ছেড়ে দিলেন, জয়তীয় নিউজ থিম বাজিয়ে দিলেন, বুঝতেই পাচ্ছেন এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ। আনিসও ফিরে এসেছেন স্টুডিওতে,
ধন্যবাদ। রয়টার বার্তা সংস্থা জানাচ্ছে যে পাকিস্তানের দণ্ডমুক্ত খ্রিস্টান মহিলা আসিয়া বিবি স্বামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। 8 বছর ধরে মৃত্যুর পরোয়ানা নিয়ে কারাগারে বন্দী থাকার পর সম্প্রতি আসিয়া বিবি ধর্ম অবমাননার দায়মুক্ত হন। ব্রিটিশ পাকিস্তানি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ভিডিওতে রেকর্ড করা রয়টারে দেখা বিবরণ অনুযায়ী আসিয়া বিবির স্বামী যুক্তরাজ্য এবং ক্যানাডার কাছেও সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন। তিনি বলছেন তার পরিবারের সদস্যদের জীবন বিপদের মুখে রয়েছে। পাকিস্তানের এই ঘটনা বিশ্বব্যাপী খ্রিস্টানদের ক্ষুব্ধ করেছে। রয়টার্স বলছে যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ক্যানাডার দূতাবাসগুলো এই আবেদনের কোনো তাৎক্ষণিক জবাব দেয়নি। এদিকে আসিয়া বিবির কৌঁসুলি জানিয়েছেন যে তিনি তাঁর জীবনের নিরাপত্তার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। নেটো জানিয়েছে যে গতকাল শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বাহ্যত এক অভ্যন্তরীণ আক্রমণে যুক্তরাষ্ট্রের একজন সৈন্য নিহত এবং আরেকজন আহত হয়েছেন। নিহত সৈন্য ব্রেন্ট টেইলর ছিলেন যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যের নর্থ অগডেন এলাকার মেয়র। তিনি ইউটার ন্যাশনাল গার্ডের সঙ্গে আফগানিস্তানে দায়িত্ব পালন করছিলেন। তাঁর 7 জন সন্তান রয়েছে। আহত সৈন্যটির অবস্থা স্থিতিশীল রয়েছে। কাবুলে শনিবারের এই সর্বসাম্প্রতিক হামলা ছিল কথিত নীলের উপর সবুজের আক্রমণ। এই আক্রমণে আফগান সৈন্যরা যাদের সঙ্গে কাজ করছে সেই আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধেই অস্ত্র ত্যাগ করে। মিশর আজ জানিয়েছে তারা 19 জন জঙ্গিকে হত্যা করেছে। সন্দেহ করা হচ্ছে যে তারা সেই জিহাদিদের সঙ্গে সম্পৃক্ত যারা কিনা 7 জন কপ্টিক খ্রিস্টানকে হত্যা করেছিল। এই খ্রিস্টানরা মিশরের মধ্যাঞ্চলের মিনিয়া প্রদেশের একটি দুর্গম আশ্রমে যাচ্ছিলেন। মিশরের অভ্যন্তরীণ মন্ত্রক বলছে যে এই প্রদেশের পশ্চিম মরু অঞ্চলে এক গুলি বিনিময়ে জঙ্গিদের হত্যা করা হয়। তবে এই বন্দুকযুদ্ধ ঠিক কখন হয়েছিল সে ব্যাপারে তারা কিছু বলেনি। কথিত ইসলামিক স্টেট খ্রিস্টানদের ওপর এই হামলার দায় স্বীকার করেছে, কিন্তু এর কোনো প্রমাণ তারা দিতে পারেনি। এক স্বাধীন গণভোটে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নিউ ক্যালিডোনিয়া ফ্রান্সের অংশ হয়ে থাকার পক্ষে ভোট দিয়েছে। ভোটারদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, আপনি কি নিউ ক্যালিডোনিয়ার পূর্ণ সার্বভৌমত্ব ও স্বাধীনতা চান। ওই দ্বীপপুঞ্জের 1,74,000 ভোটদাতার মধ্যে প্রায় 57% ফ্রান্সের অংশ হিসেবে থাকার পক্ষেই ভোট দেন। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো বলছেন যে এই ভোট হচ্ছে ফরাসি প্রজাতন্ত্রের ভবিষ্যৎ এবং তার মূল্যবোধের প্রতি আস্থার নিদর্শন। বাহরাইনে আপিল আদালত আজ রোববার বিরোধী দলের 3 জন শীর্ষ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বর্তমানে বেআইনি ঘোষিত আল ওয়াকাফ আন্দোলনের শেখ আলী সালমান এবং আরও 2 জনকে কাতারের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ থেকে যদিও রেহাই দেওয়া হয়েছে, সেখানকার ফৌজদারি আদালত তা দিয়েছে, কিন্তু এই বেআইনি ঘোষিত গোষ্ঠীটির নেতা সালমান বর্তমানে ভিন্ন এক অভিযোগে জেলে বন্দী রয়েছেন। অন্য 2 জনের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতেই। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই যাবজ্জীবন কারাদণ্ডকে বিচারের নামে প্রহসন বলে অভিহিত করেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম সোমালিয়ার 2টি শহরে এখন জীবন রক্ষাকারী স্বাস্থ্য পরিচর্যা প্রদান করছে। সরকার সম্প্রতি সোমালিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের শহর গভেইন এবং বুলাক দুদকে মুক্ত করায় এটা সম্ভব হয়েছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সফিউর মাসুদ, আর প্রকৌশলীর দায়িত্বে ছিলেন ওয়াগনার রবার্টস। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি আমি, সরকার কবিরুদ্দিন।
এবং আমি আনিস আহমেদ।
ভালো থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.